أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
گزشتہ خطبے کے مضمون کو ہی آگے چلاتے ہوئے
گت خطبار بشے اگیے نیے جاب قرآن کریم آیت براتے رزق اور اللہ تعالی رزاق بیشیشٹ سمپرکے کچھ بولبو گت خطبائے ہمیں بولے چھلام যে আল্লাহ তালা বলেন যে আমি তোমাদের জীবিকার ব্যবস্থা করে শুধু মানুষেরই নয় বরং সকল প্রকারের সৃষ্টি যার খাবারের প্রয়োজন আছে তাদেরকে আমি রিজিক দিয়ে থাকি। মানুষের যতটুকু সম্পর্ক আছে সৃষ্টির সৃষ্টি হিসেবে তার জাগতিক দৈহিক খাবারেরও প্রয়োজন আছে আর আধ্যাত্মিক খাবারেরও প্রয়োজন। একজন মোমেনকে খোদা তালা বলেন যে যদি আল্লাহ তালার উপর নির্ভর করো তাওয়াক্কুল করো এবং তার নির্দেশাবলী মেনে চলো তাকওয়া এবং খোদাভীতিকে যদি সামনে রাখো তাহলে এমন ভাবে তুমি রেজেক লাভ করবে জীবিকা ব্যবস্থা হবে যার কথা অমোমেন বা যে মোমেন নয় সে ভাবতেও পারে না। অনেক আহমদের চিঠিপত্র আসে যাতে বিভিন্ন আহমদেরা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসকারী আহমদেরা নিজ নিজ অভিজ্ঞতা এবং খোদা তালার ফজল ও অনুগ্রহের উল্লেখ করে থাকেন। তারা উল্লেখ করেন কিভাবে খোদা তালা তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে তাদেরকে তিনি কল্যাণ মণ্ডিত করেন। অনেক সময় একটি কাজ বা কোন ব্যবসায় ততটা লাভ হওয়ার কোনোভাবে আশাই থাকে না কিন্তু আশাই করা যায় না কিন্তু খোদাতালা অসাধারণ ফজল এবং কৃপা প্রদর্শন করেন এবং প্রত্যাশার তুলনায় অনেক বেশি লাভ হয় এবং যারা লেখেন তারা বলেন যে এই বিষয়টি আমাদের ইমান বৃদ্ধির কারণ হয়েছে। আর সত্যিকারের মোমেনের এটি লক্ষণ এবং পরিচয়। আল্লাহ যখন কোনো ফজল করেন অনুগ্রহ করেন তখনই তার দৃষ্টি খোদা তালার দিকে নিবদ্ধ হয়, সে কৃতজ্ঞ পরায়ণ বান্দা হয়, আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করে আর এটি করা উচিত। কেননা মোমেন এ বিষয়ের জ্ঞান এবং বোধপত্তি রাখে যে মাইয়াশকুর ফাইন্না মাইয়াশকুর লেনাফসি, অর্থাৎ যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে তার কৃতজ্ঞতার লাভ বা কল্যাণ তার কৃতজ্ঞতার ফলে তারই লাভ হয়। আর একজন মোমেনের এটাই লক্ষণ হওয়া উচিত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন নিজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করেছেন তিনি একই সাথে খোদা তালার দরবারে এই আকুতিও করেছেন যে হে খোদা, তারা যেন তোমার কৃতজ্ঞ বান্দা হয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এভাবে তা উল্লেখ করেছেন যে ওয়ারজুক হুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, তাদেরকে ফল ফলাদি থেকে রিজিক দাও যেন তারা তোমার কৃতজ্ঞ বান্দা যেন তারা তোমার কৃতজ্ঞ বান্দা হয়। সুতরাং ব্যবসা বাণিজ্যে বরকত, কৃষিতে বরকত, এইগুলো সব ফলিত যা রিজিক বৃদ্ধির কারণ হয়। মোমেন এই ফল ফলাদি যখন দেখে সেই কৃতজ্ঞতার প্রেরণায় সমৃদ্ধ হয় এবং এই কথাগুলো তার ঈমান বৃদ্ধির কারণ হয়, তার তাকওয়ায় উন্নতি হয়। এর ফলে আরেকই হওয়া উচিত, একজন মোমেন যখন ঈমান ও তাকওয়া বা খোদাভীতি আর কৃতজ্ঞতার ক্ষেত্রে কৃতজ্ঞতার প্রেরণায় যখন সমৃদ্ধ হয়, তখন খোদা তাআলা তাকে অধিক দানে ভূষিত করেন, তার ফল ফলাদির মাত্রা এবং পরিমাণ বৃদ্ধি পায়, তার রিজিক বা জীবিকা রিজিককে খোদা তাআলা নিজ কৃপায় বৃদ্ধি করেন। এই ব্যবহার খোদা তাআলা তাদের সাথে করেন যারা ঈমানের ক্ষেত্রে এগিয়ে রয়েছে বা অগ্রগামী হওয়ার চেষ্টা করে। তো রিজিক বৃদ্ধি এটি দৈব কোনো বিষয় নয়, কেউ যারা লেখে রিজিক বৃদ্ধি পেয়েছে তাদের জন্য বলছি এটি দৈব কোনো বিষয় নয়, বরং ঐশী প্রতিশ্রুতি অনুসারে এটি হয়। লাইন শাখার তুম লাজিদান্নাকুম, অর্থাৎ যদি তোমরা কৃতজ্ঞ পরায়ণ হও আমি তোমাদেরকে অধিক দানে ভূষিত করব, সমৃদ্ধ করব। যে মোমেন নয় তার জন্য হয়তো বলা যেতে পারে যে প্রকৃতির নিয়ম অনুসারে তার পরিশ্রমের ফল ধরেছে, কিন্তু একজন মোমেনের জন্য এ তুলনায় বেশি কিছু আছে। আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা এবং ঈমানের ক্ষেত্রে উন্নতির পাশাপাশি যদি পরিশ্রম করে মানুষ বেশ কয়েক গুণ ফল ধরে। শুধু পরিশ্রমই নয়, বরং আল্লাহ তাআলা মোমেন গিয়ে তার পরিশ্রমে যদি কোনো ত্রুটি থেকে যায় নিজ অনুগ্রহে সেই ত্রুটি দূর করে তাকে অতিরিক্ত দানের ব্যবস্থা করেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে যদি খোদা তাআলার উপর তার ঈমান থাকে তাহলে আল্লাহ তাআলা হলেন তার জানা উচিত যে খোদা তাআলা রাজ্জাক, তার প্রতিশ্রুতি রয়েছে যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে তার জন্য আমি দায়ী। সুতরাং এটি হলো সেই খোদার তার বান্দার সাথে ব্যবহার, যিনি রাজ্জাক, সামান্য পরিশ্রমে তিনি প্রভূত কল্যাণ রেখে দেন। বা অনেক সময় যে মোমেন নয় তাকে এটি বলার জন্য যে মোমেনের স্বাতন্ত্র পদমর্যাদা প্রমাণ করার জন্য একই ধরনের কাজ করে কাফের এবং মোমেন, কিন্তু মোমেনের কাজে আল্লাহ তাআলা অনেক বরকত দেন। আমি ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা রাখি, অনেক আহমদেরও আমাকে লেখে যে আজ আমাদের ফসল আমাদের গায়ের আহমদের প্রতিবেশীর তুলনায় বেশি হয়। তারা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে যে তুমি আমাদের তুলনায় কি বেশি কাজ করেছো যে কারণে তোমার ক্ষেতে ফসল বেশি হয়েছে। তো লেখক লেখেন যে আমরা তাদেরকে উত্তরই দিই যে দশ ভাগের এক ভাগ, ষোলো ভাগের এক ভাগ এই ফসলের আল্লাহ তাআলার পথে আমাদেরকে দিতে হবে, সেই ফসল আমাদের আল্লাহ তাআলার ফজলে বেশি হয়েছে, আর এই কারণেই খোদা তাআলা বরকত সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন যে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অর্থাৎ যে ব্যক্তি খোদা তাআলার তাকওয়া অবলম্বন করবে, খোদাকে ভয় করবে, খোদা তাআলা তার জন্য কোন রাস্তা বের করবেন, তাকে এমন স্থান থেকে রিজিক দেবেন, এমন স্থান থেকে তার জীবিকার ব্যবস্থা হবে যেখান থেকে ব্যবস্থা হওয়ার কথা সে ভাবতেও পারে না। মজিজা বা নিদর্শন বা অসাধারণ যে খোদা তাআলার ফজল এবং অনুগ্রহ দেখা যায় এর জন্য আল্লাহ তাআলা কি শর্ত রেখেছেন। যদি আল্লাহ তাআলা রাজ্জাক সিফত বা বৈশিষ্ট্যের অসাধারণ যদি কোনো প্রকাশ বা বিকাশ ঘটিয়ে থাকেন, বান্দাকেও অসাধারণভাবে তার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা যদি নিজের ওয়ালি হওয়ার প্রমাণ দিয়ে থাকেন, বান্দাকেও তার দাসত্বের দায়িত্ব পালনের চেষ্টা করা উচিত। এটি ঠিক যে বন্দেগি বা দাসত্বের যে দায়িত্ব তা তো কোনোদিন যথাযথভাবে পালন সম্ভব না। আল্লাহর ফজল এবং অনুগ্রহের জন্য সারা জীবনও যদি সে সেজদা করে সে কৃতজ্ঞতা প্রকাশ সম্ভব নয়, কিন্তু চেষ্টা তো করতে হবে। তাকওয়ার পথের দিকে পদচারণা তো আবশ্যক। তাকওয়া কি, খোদাভীতি কি, এর ব্যাখ্যা করতে গিয়ে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে তাকওয়ার বেশ কিছু দিক আছে। অহংকার, আত্মশ্লাঘা, হারাম সম্পদ এড়িয়ে চলা, এটি হলো তাকওয়া। সুতরাং মোমেনের কাজ হলো এমন এই অপকর্মগুলোকে এড়িয়ে চলা, তাহলেই সে সেই সমস্ত লোকদের শ্রেণীভুক্ত হবে যারা তাকওয়ার পথে বিচরণকারী, যাদের জন্য খোদা তাআলা নিজ সন্নিধান থেকে এমন ভাবে তাদের চাহিদা বা অভাব দূর করার ব্যবস্থা করেন যে মানুষ আশ্চর্য হয়ে যায় যে এটি কিভাবে হলো। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহ মাখরাজার ব্যাখ্যা করতে গিয়ে হযরত মুসলিম ইসলাম বলেন যে সুখাতি সুখ পাপ, আল্লাহ তাআলার ভয়ে সুখাতি সুখ পাপ কেউ যে পরিত্যাগ করবে আল্লাহ তাআলা তাকে সকল সমস্যা থেকে মুক্ত করবেন। এটির জন্য বলেছেন যে অধিকাংশ মানুষ বলে আমরা কি করব, আমরা তো পাপ পরিত্যাগ করতে চাই কিন্তু এমন সমস্যার সম্মুখীন হই যে পাপ করা ছাড়া কোনো উপায় থাকে না। আল্লাহ তাআলা বলছেন যে তাকে তিনি সকল সমস্যা থেকে রক্ষা করবেন যে তাকে অবলম্বন করে। সত্যিকার অর্থে এই দৃষ্টিকোণ থেকে মুসলিম মতের যে উদ্ধৃতি আমি পড়েছি তার আলোকে আমি সেই সমস্ত লোকদের মনোযোগ আকর্ষণ করতে চাই যারা পাশ্চাত্যে সোশ্যাল হেল্প নিয়ে থাকে। বিভিন্ন দেশে এই সরকারের এই সাহায্যের নাম ভিন্ন ভিন্ন। এটি সরকারের পক্ষ থেকে প্রাপ্ত সাহায্য যা হয়তো বেকার ব্যক্তিরা পায় বা যাদের আয় কম তারা পায়, যেন অন্তত পক্ষে তারা সেই ভাবে জীবন যাপন করতে পারে যা সরকারের দৃষ্টিতে জীবন যাপন সাদামাটা জীবন যাপনের জন্য ন্যূনতম মান। পাশ্চাত্যের অনেক সরকার খোলা মনে মানুষকে সাহায্য করে থাকে আর ইংল্যান্ডের সরকার ওই ব্যাপারে প্রশংসার যোগ্য। তারা নাগরিকদের অনেক সাহায্য করে, কিন্তু আমি জানতে পেরেছি অনেকে এমন আছে যারা ছোটখাটো ব্যবসা করে বা এমন চাকরি করে যা পুরোপুরি যাতে পুরোপুরি প্রকাশ পায় না, বা ট্যাক্সি চালায়, কিন্তু একই সাথে সরকারকে ভুল তথ্য দিয়ে সরকার থেকে সাহায্য নিয়ে থাকে, বা কারো কারো কেউ ঘরও ক্রয় করেছে আবার সরকার থেকে ঘরে ভাড়াও নিয়ে থাকে। এই কাজগুলো তাকওয়া বিবর্জিত কাজ, এভাবে তারা বহুমুখী অন্যায় করে। প্রথমত সরকারকে সঠিক আয় না দেখিয়ে কর ফাঁকি দেয়। শুধু কর ফাঁকি দেয় না, বরং অন্যদের করও, অন্যদের দেয়া করও তারা খায় যা রাষ্ট্রীয় কার্য পরিচালনার জন্য বা নাগরিক সুযোগ সুবিধা দেওয়ার জন্য অন্যরা সরকারকে দিয়ে থাকে। আর একই সাথে মিথ্যাও বলে যা শিরকের নামান্তর। তাকওয়া তো বা খোদা ভীতি তো অনেক দূরের কথা। সুতরাং এমন মানুষ আমাদের ভিতর যদি গুটিকতকও থাকে, এরা শুধু আল্লাহ থেকেই নিজেকে দূরে ঠেলে দিচ্ছে না, বরং জামাতেরও দুর্নামের কারণ হচ্ছে। আর জামাতের যে একটা সম্মান সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে রয়েছে, জামাত সেই সম্মানকে তারা হেয় করছে। হযরত মুসা আলাইহিস বলেন যে মানুষ যখন আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দেয়, ভরসা ছেড়ে দেয়, তার ভিতর নাস্তিকতার রোগ সৃষ্টি হয়। আল্লাহ তাআলার উপর ভরসা বা ঈমান তা থাকে যে সকল বিষয়ে আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান বিশ্বাস করে। সুতরাং এই মান অর্জনের জন্য আমাদের চেষ্টা করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, যা বারবার হযরত মুসা আলাইহিস আমাদেরকে নসিহত করেছেন। যারা ভুল তথ্য দিয়ে সরকার থেকে কয়েক পাউন্ড নেয় তারা নিজেদের ব্যবহারিক অবস্থার মাধ্যমে এটাই বলছে যে আমাদের রিজিক দাতা খোদা নন, বরং আমাদের চালাকি হলো আমাদের রাজ্জাক বা রাজেক। আমি এখানে কথা স্পষ্ট করতে চাই, বেসরকারের বিভিন্ন প্রতিষ্ঠান এমন এমন কিছু লোককে সন্দেহের দৃষ্টিতে দেখছে এবং এরা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে মানুষকে ঘিরে ফেলে পরিবেষ্টন করে। এখন পর্যন্ত এ সমস্ত প্রতিষ্ঠানের ধারণা এটি যে আহমদেরা ধোকা দেয় না বা প্রতারিত করে না। এমন এক ব্যক্তিও যদি ধরা পড়ে তাহলে ভালো আহমদি যারা শুধু নিজেদের অধিকার নিয়ে থাকে তারাও প্রভাবিত হয়। আর এছাড়া জামাতের উপর যে বিশ্বাস আছে সেই বিশ্বাসও উঠে যাবে। আমি তো আমির সাহেবকে বলেছি যে এমন কোন ব্যক্তির খবর যদি পান তাহলে তার কাছ থেকে চাঁদা নেওয়া বন্ধ করে দেন। এমন লোকদের নিকট থেকে চাঁদা সংগ্রহ না করলে জামাতে চাঁদা মোটে প্রভাবিত হবে না, প্রভাবিত হলেও কিছু যায় আসে না। অন্তত পক্ষে খোদার কাছে খোদার দরবারে উপস্থাপিত সম্পদ তো পাক হবে, পবিত্র হবে। সুতরাং এমন মানুষ গুটিগত হলেও তাদেরকে আমি বলবো যে যদি খোদা তালাকে রাজ্জাক না মানো তাহলে খোদা তালারও নিজ ধর্মের জন্য তোমাদের সম্পদের প্রয়োজন নেই। তোমাদের বিষয়ে তোমাদের সাথে আল্লাহ যেভাবে চান সেভাবে ব্যবহার করবেন। একটি হাদিসে আছে যে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় আল্লাহ মহাসম্মানিত খোদা তোমাকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, সুতরাং তার ইবাদত করো এবং কোনো কিছুকে তার সাথে শরীক করবে না। সুতরাং প্রত্যেক ব্যক্তি যদি এই বাস্তব সত্যকে বুঝে যে আল্লাহ তাআলা রিজিক সরবরাহ করা নিজের দায়িত্ব মনে করেন, তার কথা গত খুদ্ আমি উল্লেখ করেছি, তাহলেই এই বিষয়ে যদি থাকে সত্যিকার্থে তার ইবাদতের দিকে দৃষ্টি থাকবে। তার ইবাদতের দিকে যদি দৃষ্টি থাকে তাহলে আমরা তার নিষ্ঠাবান দাস বা বান্দা হব, আর এর ফলে আমাদের ভিতর নিজেদের কাছে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার গুণ সৃষ্টি হবে। আর এই গুণ সৃষ্টি হলে অন্যের রিজিকের দিকে লোভাতুর দৃষ্টি থাকবে না, আর এটি যদি হয় তাহলে অবৈধ উপার্জন আমরা করব না। আল্লাহ তাআলা, আমার দোয়া যে আল্লাহ তাআলা সবাইকে সকল প্রকারের লোভ লিপ্সা থেকে মুক্ত রাখুন। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে সবসময় দেখা উচিত যে আমরা তাকওয়া এবং পবিত্রতায় কতটা উন্নতি করেছি। এর মাপকাঠি হল কোরআন। আল্লাহ তাআলা মুত্তাকির লক্ষণাবলীর একটি লক্ষণ যা উল্লেখ করেছেন তা হল আল্লাহ তাআলা তাকে দুনিয়ার নোংরামি থেকে মুক্ত করে তার কাজকর্মের দায়িত্ব নিজের হাতে রাখেন। আবার বলেন আল্লাহ তাআলা মুত্তাকিকে অপছন্দনীয় অর্থহীন মিথ্যা কাজকর্ম থেকে মুক্ত রাখেন। যেমন এক দোকানদার মনে করে যে মিথ্যা ছাড়া তার ব্যবসা চলতে পারে না, তাই মিথ্যা থেকে সে বিরত হয় না, আর সে বলে যে মিথ্যা বলতে আমি বাধ্য কিন্তু এই কথা মোটেই সত্য নয়। বা আজকাল মিথ্যা বলে যারা সরকার থেকে সাহায্য নিয়ে বা কর ফাঁকি দেয়া, এগুলো এ ধরনের দৃষ্টান্ত। মিথ্যা বলেই এই সব করা হয়। যদি কিছুটা অসচ্ছলতা থাকেও মানুষকে সহ্য করা উচিত। আল্লাহ সন্তুষ্টির জন্য আবশ্যক। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে এই কথা ভেবো না যে খোদা তাআলা দুর্বল, তিনি মহাশক্তির অধিকারী সত্তা। কোন বিষয়ে যদি তার উপর নির্ভর করা ভরসা করো তাহলে তিনি অবশ্যই তোমাদের সাহায্য করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার অর্থে তাওয়াক্কুলের তৌফিক দান করুন। আল্লাহ তাআলা নিজ বান্দাদের প্রতি এতটা সদয়, এতটা দয়ালু যে তিনি বান্দাদের দৃষ্টি দিকে আকর্ষণ করতে থাকেন যে তোমরা যদি এই রীতিগুলো অবলম্বন করো তোমাদের রিজিক পবিত্র থাকবে, আর তোমাদের রিজিক বা জীবিকা রিজিক বৃদ্ধিও পাবে। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহি ফাউলাইকা হুমুল মুদাফুন। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাকাত হিসেবে তোমরা যা দাও স্মরণ রাখবে, যেমন মানুষের অর্থ খোদা দৃষ্টিতে বৃদ্ধি পাচ্ছে, আর এটি সম্পদ বৃদ্ধির উপায়। অর্থ খোদা তালার পথে খরচ করা, যতটা সাধ্য আছে ততটা খরচ করো, এর ফলে অল্পে তুষ্ট থাকার অভ্যাস সৃষ্টি হবে এবং নিজেদের প্রেফারেন্স পরিবর্তন হবে। ব্যক্তিগত কামনা বাসনার পরিবর্তে ধর্মের প্রয়োজনের দিকে দৃষ্টি থাকবে। যদি কেউ কথা বলে যে আমি যেভাবে যাই উপার্জন করি সেই অনুপাতে চাঁদাও তো দিয়ে থাকি, তাই কি যায় আসে। আমি বুদ্ধিমত্তার কারণে সরকার থেকে যদি কিছু নেই নিয়ে থাকি, তার উপর চাঁদাও তো দিচ্ছি। তাই এতে কি যায় আসে। এমন সম্পদের খোদা তালার কোন প্রয়োজন নেই। আল্লাহ তালা বলেন যে যদি আমার পথে খরচ করতে হয় তাহলে পবিত্র সম্পদ খরচ করো। আল্লাহ তালা বলেন যে ইয়াল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম। হে মোমেনগণ, যা উপার্জন করো তা থেকে পবিত্র সম্পদ আল্লাহ তালার পথে খরচ করো। ভালো মন্দ যা উপার্জন করো তা থেকে খরচ করতে বলা হয়নি, বরং পবিত্র উপার্জন থেকে আল্লাহ তালার পথে পবিত্র উপার্জন করার নির্দেশ দেওয়া হয়েছে, তা থেকে খরচের নির্দেশ দেওয়া হয়েছে। মিথ্যা বলে যেই সম্পদ উপার্জন করা হয় তা পাক হতে পারে না, পবিত্র হতে পারে না। সুতরাং কেউ ভুল ধারণার বশবর্তী হয়ে যদি উপার্জন করে তাকেও এটি থেকে বিরত হওয়া উচিত। আল্লাহ তালাকে পবিত্র উপার্জন থেকে দেন, তাহলে আল্লাহ তালা এই ব্যাপার নিশ্চয়তা দিচ্ছেন যে এমন টাকা কল্যাণের কারণ হবে এবং দাতার সম্পদ বৃদ্ধির কারণ হবে। এর ফলে এক জায়গায় আল্লাহ তালা বলেন যে 700 গুণ বা আরো অধিক বৃদ্ধি করতে পারেন আল্লাহ তালা সম্পদকে, কিন্তু সম্পদ সবসময় পাক এবং পবিত্র হতে হবে। তাই সবসময় স্মরণ রাখবেন যে আল্লাহ তালা যেখানে বলছেন যে মারাজাক নাহমিউন ফেকুন, আমরা যা দিয়েছি তা থেকে তারা খরচ করে, আল্লাহ তালা তো অবৈধ ভাবে মানুষকে দেন না। আল্লাহ মানুষকে পবিত্র এবং বৈধভাবে সম্পদ দেন। মোমেনের পরিচয় হল তাদের রিজিক ও পবিত্র এবং পাক হয়ে থাকে, এবং সেই পবিত্র রিজিক থেকে তারা আল্লাহ তালার পথে খরচ করে। চোর ডাকাত উপার্জন আয় উপার্জন করে, আর মজুদার যারা আছে তারাও আয় উপার্জন করে থাকে, আর ঘুষখোরও আর অবৈধ যারা উপার্জন করে তারা কি বলতে পারে যে এই সম্পদ আমাদেরকে আল্লাহ তালা দিয়েছেন। আল্লাহ তালা বান্দাদেরকে নির্দেশ দেন যে তোমরা ইনসাফ করো, সুবিচার করো। তিনি কি যারা অন্যের অধিকার পদদলিত করে উপার্জন করে সেই আয়কে কি তিনি বৈধ আখ্যা দিতে পারেন? কখনো নয়। যদিও পাকিস্তান বা বিশ্বের অন্য কিছু দেশে অবৈধভাবে সম্পদ উপার্জন করে মানুষ বলে যে আল্লাহ দিয়েছেন, তো এই নোংরা অর্থ আল্লাহর হতে পারে না, এটি শয়তানের মাধ্যমে উপার্জিত অর্থ। পাকিস্তানে যে বড় বড় ব্যবসায়ী বনে বসেছে, এমন অর্থ অন্যায়ভাবে অর্থ উপার্জন করে বলে এদের স্বরূপ দেখুন। আবার ঘরের উপর তারা লেখেও, বড় বড় ঘর বাড়ি এখানে লেখেছে হাজা মিন ফাদলে রাব্বি, অন্যায়ভাবে অর্থ উপার্জন করে ইন্নালিল্লাহ, আবার লেখে যে খোদার ফজলিটি। রাজনীতিবিদরা জাতির সম্পদকে লুটছে অন্যায়ভাবে উপার্জিত অর্থ, সীমিত পর্যায়ে হোক বা ব্যাপক পর্যায়ে। এই সম্পদ কখনো পাক এবং পবিত্র হয় না। যে সম্পদ যে অর্থ পবিত্র নয় তা আল্লাহ তাআলার নয় আর আল্লাহ তাআলার কাছে তা গ্রহণযোগ্য নয়। সুতরাং প্রত্যেক আহমদীর এর উপর দৃষ্টি থাকা চাই যে তার সম্পদ যেন পাক ও পবিত্র হয়। সে যদি ধন সম্পদ বৃদ্ধি করতে চায় তাহলে আল্লাহ তাআলার পথে তার খরচ করা উচিত, তাহলেই সে দেখবে যে খোদা তাআলা কিভাবে তাকে তাতে বরকত রেখে দেন। আরেকটি কথা স্পষ্ট করতে চাই আমি, অনেকেই ধরে নেই যে আমার এতটা আয় হবে বছরে, তার ভিত্তিতে তারা বাজেট লেখা, কিন্তু ব্যবসা বাণিজ্যের কিছু সমস্যার কারণে ততটা আয় হয় না বা অনেকের চাকরির সমস্যা দেখা দেয়। তো এমন মানুষ নিজেদের অবস্থা নিজেরা বিশ্লেষণ করে তাকওয়ার দৃষ্টিকোণ থেকে সহজে বাজেট রিভিউ করতে পারেন, কিন্তু শর্ত হলো তাকওয়া। আল্লাহ তাআলা এর অনুমতি দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়াস আলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফ, তারা তোমাকে জিজ্ঞেস করে কি খরচ করব, তোমরা বলে যে যতটা দিলে তোমাদের কষ্ট না হয়। সুতরাং হৃদয়ে যদি খোদা ভীতি থাকে আর খোদার নির্দেশের উপর যদি দৃষ্টি থাকে যে আল্লাহ তাআলা বলেন যারা আমার পথে খরচ করবে আমি তাদেরকে বাড়িয়ে ফেরত দেব, আল্লাহ তাআলা এই আল্লাহর তাআলার পথে মোমেন, এমন মোমেন আল্লাহর পথে বেশি বেশি খরচ করতে চায় যেন খোদার ফজলের সে উত্তরাধিকারী হতে পারে। আল্লাহ তাআলার ফজলে জামাতে এমন মানুষ অনেক আছে যারা নিজেরা অসচ্ছল জীবনযাপন করে কিন্তু চাঁদা কমায় না। সুতরাং এই চাঁদাও প্রত্যেক ব্যক্তির ইমানের ইমানি অবস্থা এবং খোদা তাআলার উপর তাওয়াক্কুলের উপর নির্ভর করে। তারা জানে যে এইভাবে খোদা তাআলা তাদের রিজকে বরকত দেবেন এবং তার সন্তুষ্টির জান্নাতের ওয়ারেস করবেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি এর একটি দোয়া আছে যা তিনি করতেন, আর এই যুগে বিশেষভাবে এই দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি হাদিসে আছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে নামাজের পর সালাম করার পর দোয়া করতেন যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বালান, হে আমার আল্লাহ আমি তোমার কাছে এমন জ্ঞানের ভিক্ষা চাই যা কল্যাণকর, আর এমন রিজিক যা পবিত্র হবে, আর এমন কাজ যা গ্রহণযোগ্য তার তার সুযোগ পাওয়ার দোয়া করি। সুতরাং এই দোয়ার দিকেও দৃষ্টি থাকা চাই। গত খুতবা আমি বলেছিলাম যে রিস্ক শব্দের একটি অর্থ হল অংশ, আর অংশ ভালো হতে পারে আবার মন্দ হতে পারে। এই দৃষ্টিকোণ থেকেও কিছু এখন বলবো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে ওয়াতাজআলুনা রিজকাকুম আন্নাকুম তুকাদ্দিবুন, তোমরা জীবিকা মিথ্যা প্রতিপন্ন করাকে জীবিকার পন্থা হিসাবে অবলম্বন করেছ, বা সত্যকে প্রত্যাখ্যান করাকে জীবিকার পন্থা হিসাবে অবলম্বন করেছ। এটি সূরা ওয়াকের আয়াত। এই আয়াতে প্রথম যুগ এবং শেষ যুগের সৌভাগ্যবান লোকদের কথা বলা হয়েছে, আর উভয় যুগের দুর্ভাগ্যের উল্লেখ আছে এই সূরা। অবলীন ও আখারিনদের কথা রয়েছে, আর আমি এখন যে আয়াত পড়েছি এই আয়াতে সেই সমস্ত হতভাগাদের দুর্ভাগাদের কথা বলা হয়েছে, যারা এমন দুর্ভাগা যারা মিথ্যা বলে বা মিথ্যা সত্যকে প্রত্যাখ্যান করাকে জীবিকার রাস্তা হিসেবে অবলম্বন করেছে। তাদের অবস্থা এমন অধপতিত যে আল্লাহর ভয় তাদের হৃদয়ে নেই, কারণ দুনিয়াকে তারা ভয় করে, এরা শয়তানের কোলে ঠাই বা আশ্রয় নিয়েছে। কিছু মানুষ ইহজাগতিক জীবিকা রিজিকের ভয়ে সত্যকে গ্রহণ করতে চায় না, আর কিছু মানুষ যারা নিজেদেরকে আলেম মনে করে, যারা মসজিদের মেম্বারের হত্যাকর্তা, তারা সত্যকে গ্রহণ করে না এই কারণে যে মেম্বারের উপর চড়ে সাধারণ মানুষকে যে তারা লুটছে সেই সুযোগ তাদের নষ্ট হতে পারে। তো সার কথা হলো, এই সমস্ত রাজনীতিবিদ এবং মোল্লারা নিজেদের নোংরা উপার্জনের ভয়ে সেই আধ্যাত্মিক খাদ্য ভাণ্ডার থেকে নিজেদেরকে বঞ্চিত রেখেছে যা আল্লাহ তাআলা এই যুগে আকাশ থেকে প্রেরণ করেছেন, আর এই নিজেদের অপকর্মের কারণে তারা যেহেতু দুনিয়ার কীট হয়ে গেছে, তাই সত্যকে চেনা তাদের ভাগ্যে নেই, তাদের কাজ হলো এখন সত্যকে মিথ্যা প্রতিপন্ন করা। তাদের শেষ সময় এটি তারা করতে থাকবে যতক্ষণ তাদের জীবনের শেষ সময় না আসে, এরপর তাদের বিষয়টি আল্লাহর হাতে। আজকে আমরা দেখি যে রাজনীতিবিদেরা এবং মোল্লারা সম্মিলিত ভাবে আহমদীয়তের বিরুদ্ধে মোর্চা গড়েছে। খেলাফতের শতবর্ষ উদযাপন তাদের হিংসা বিদ্বেষের অগ্নিকে আরো বেশি প্রজ্বলিত করছে, যে কোথাও আমাদের রিজিক না আমাদের হাত থেকে হারিয়ে যায়, ছিনে যায়। রাজনীতিবিদের যেহেতু ধর্মের প্রতি কোনো আকর্ষণ নেই, তাই তারা শুধু নিজেদের রাজনীতি এবং আসন সম্পর্কে চিন্তিত। তারা মনে করে যে যদি আমরা মোল্লাদের কথা না মানি আর আহমদের বিরোধিতা না করি, আমাদের ভোট কমে যাবে, ক্ষমতা থাকবে না, তাদের দেশের খেদমতের কোনো চিন্তা নেই। একমাত্র চিন্তা মাথা ব্যথা হলো যদি আহমদের বিরোধিতা না করি তাহলে আমাদের আসন, আমাদের ক্ষমতা সব হারিয়ে যাবে, আর লুটপাট করার সুযোগ থাকবে না। যেই রিজিক অপবিত্র, যার নাপাক, যার ভিত্তি মিথ্যার উপর, তার সুযোগ আর তারা পাবে না। তো মৌলভী শুধু এই ব্যাপারে ভীত যে কোথাও তার জীবিকার রাস্তা না বন্ধ হয়ে যায়, মাদ্রাসার নামে, বিভিন্ন জামিয়ার নামে মানুষকে বোকা বানিয়ে যে তারা তাদের কাছে পয়সা নেয় বা বিভিন্ন সরকারের কাছ থেকে যে পয়সা নেয়, এই পয়সার রাস্তা বন্ধ হয়ে যাবে। তো এদের রিজিক বা এদের জীবিকা হল সত্যকে প্রত্যাখ্যান করা বা মিথ্যা বলে মিথ্যাকে তারা রিজিকের মাধ্যম হিসেবে অবলম্বন করেছে, আর এটি সবচেয়ে নোংরা রিজিক। আর এ কারণে সত্যকে শুধু অস্বীকারের কারণেই নয়, বরং বিরোধিতার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করার কারণেই তারা রিজিক পাচ্ছে। তারা যে রিজিক উপার্জন করছে সত্যকে প্রত্যাখ্যান করার কারণে, মিথ্যা বলার কারণে, সত্যকে গ্রহণ না করাকে তারা রিজিকের মাধ্যম হিসেবে অবলম্বন করেছে। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলাও তাদের আতিথেয়তা করবেন গরম পানির মাধ্যমে, ফুটন্ত গরম পানির মাধ্যমে। আর আল্লাহ তাআলা বলেন তাসলাতুল জাহিম, তাদের ঠিকানা হবে জাহান্নাম বা জাহান্নামের ইন্ধন হবে তারা। সুতরাং আজকে আহমদীদের বিরুদ্ধে বিরোধিতার যে প্রবল বিরোধিতা হচ্ছে পাকিস্তান এবং ইন্দোনেশিয়া থেকে সংবাদ আসছে বিরোধিতার, উভয় ক্ষেত্রে মোল্লা এবং রাজনীতিবিদদের যোগসাজশে আমাদের বিরোধিতা হচ্ছে, সাধারণ মানুষকে নির্বোধ বানানো হচ্ছে, সাধারণ মানুষকে তারা কাজে লাগাচ্ছে যে এটি ধর্মীয় আত্মাভিমানের প্রশ্ন, উঠো আহমদের বিরুদ্ধে দণ্ডায়মান হও। অথচ তারা আমাদের যে বিরোধিতা করে এর একমাত্র কারণ হলো তাদের ভয় আছে যে কোথায় আমাদের রিজিক না বন্ধ হয়ে যায়, আমরা যে লুটপাট করছি সেই সুযোগ না নষ্ট হয়ে যায়। আহমদীদেরকে বলতে চাই যে ধৈর্য এবং অবিচলতার সাথে দোয়ার উপর নির্ভর করুন, আল্লাহর মসিকে মেনেছেন, এই সত্যকে মানার কারণে আপনারা কোদাতালার প্রিয় ভাজন, নৈকট্যপ্রাপ্ত কোদাতালা তার নৈকট্যপ্রাপ্ত বান্দাদেরকে নিয়ামতপূর্ণ জান্নাতের শুভ সংবাদ দেন। গত 120 বছর ধরে এরা সকল প্রকারের বিরোধিতা করে আসছে, সাময়িক কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়েছে, সাময়িকভাবে কষ্ট আমরা সহ্য করেছি, কিন্তু এদের নোংরা বাসনা কখনো পূর্ণ হয়নি, জামাতকে নির্মূল করার নোংরা বাসনা কখনো তাদের পুরা হয়নি। এক স্বৈরাচারী ঘোষণা করেছিল যে আমি এদের হাতে ভিক্ষার পেয়ালা ধরিয়ে দেব, তার নিজের যে পরিণাম হয়েছে তা সবাই জানে। কিন্তু জামাতে আহমদিয়া ব্যক্তিগত পর্যায়ে আর সামগ্রিকভাবেও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি করেছে। দ্বিতীয় ব্যক্তি জামাতকে ধ্বংস করতে চেয়েছে এবং সে জামাতকে পঙ্গু করতে চেয়েছে, এর পরিণাম সে দেখেছে। জামাতের জন্য উন্নতির নতুন নতুন রাস্তা খুলেছে, নতুন নতুন পথ উন্মোচিত হয়েছে, রাজেক খোদা জীবিকার নতুন নতুন পথ এবং নতুন নতুন অধ্যায় উন্মোচন করেছেন। আল্লাহ তালা সকল দিক থেকে সকল অর্থে আমাদের জন্য রাজ্জাক হওয়া এবং সকল শক্তির আধার হওয়া প্রমাণ করেছেন। তিনি বলেন, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মতিন, নিশ্চয় আল্লাহ তালাই প্রভূত রিজিক দাতা এবং শক্তির অধিকারী। সুতরাং আমরা সেই খোদার ইবাদতকারী এবং তার কাছে রিজিকের ভিক্ষা চাই এবং তাকে আমরা ভয় করি। এই দুনিয়ার কীট আমাদের রিজিকও বন্ধ করতে পারবে না, আমাদের ইমানকেও দোদুল্যমান করতে পারবে না, আর আল্লাহর ইবাদতের পথেও বাধা সৃষ্টি করতে পারবে না। 27 মে'র পর পাকিস্তানের বিভিন্ন শহরে, হায়দরাবাদের কাছে কোটলি শহর রয়েছে, লারকানায় আজাদ কাশ্মীর এবং পাঞ্জাবের বিভিন্ন শহরে আহমদীদের উপর জুলুম এবং অত্যাচার নতুনভাবে আরম্ভ হয়েছে। ফয়সালাবাদে পাঞ্জাব মেডিকেল কলেজের ছাত্রদেরকে কলেজ থেকে বের করে দেওয়া হয়েছে। তারা ভেবেছে যে এইভাবে তারা এইভাবে আহমদের রিজিক বন্ধ করার চেষ্টা করেছে। আহমদের ছাত্র ডাক্তার হচ্ছে শেষ বর্ষের ছাত্র, তারা ভয় পেয়ে হয়তো বলবে যে আচ্ছা ঠিক আছে, আমরা হযরত মসীহ মওউদ আলাইহিসসালামকে গালি দিচ্ছি। কিন্তু তারা জানে না যে এদের ইমানি অবস্থা কত দৃঢ়, কেননা এই মোল্লাদের ইমান নেই। তারা ভেবেছিল যে আহমদেরা ভয় পেয়ে, আহমদের ছাত্ররা ভয় পেয়ে আহমদীও ছেড়ে দেবে। কোটলিতে ঘেরাও জ্বালাও পরিস্থিতি বিরাজ করছে। এক ঘর থেকে চিঠি এসেছে যে তাদের ঘরের বিভিন্ন জিনিসপত্র বের করে জ্বালিয়ে দেওয়া হয়েছে, ঘিরে রেখেছে তারা। কিন্তু এটি এদের শুধু ধারণা যে আমরা ভয় পাওয়ার মানুষ বা আমরা নিজেদের ইমান তাদের খাতিরে বিকিয়ে দেব। মোটেই নয়, আমরা সেই শক্তিশালী খোদার বান্দা যিনি বান্দাদের জন্য আত্মাভিমান প্রদর্শন করেন। শত্রুকে যখন তিনি ধৃত করেন তখন তাদেরকে ধূলিসাৎ করেন, এটি আমরা দেখেছি। সুতরাং ধৈর্যের সাথে অবিচলতার অবিচল থাকুন। ইন্দোনেশিয়ার আহমদীদেরকে বলবো যে তাবলিগের উপর সেখানে বিধিনিষেধ আরোপিত হয়েছে, বিভিন্ন অন্যান্য কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে। পুরো বিধিনিষেধ আরোপিত হয়নি, কিন্তু এমন পরিস্থিতি তারা সৃষ্টি করে রেখেছে যা বিধিনিষেধের মতোই, অনেকটা ব্যানের মতোই। তো ইন্দোনেশিয়ার জামাত ও দোয়ার দিকে বেশি মনোযোগী হন। পাকিস্তানে যে বিধিনিষেধ আরোপ হয়েছে বা আইন পাশ হয়েছে, এতে জামাতের প্রসার তো বন্ধ হয়নি। সারা পৃথিবীতে আল্লাহ তাআলার ফজলের বৃষ্টি পূর্বের তুলনায় অধিক মাত্রায় জামাতের উপর বর্ষিত হয়েছে। ইনশাআল্লাহ ইন্দোনেশিয়ার জামাতের উপর ওই বিধিনিষেধ যা সরকার আরোপ করেছে পূর্বের তুলনায় জামাতের অধিক উন্নতির কারণ হবে ইনশাআল্লাহ। তাই দোয়ার উপর জোর দিন ইনশাআল্লাহ তাআলা। সেই সময় এখন দূরে নয় যখন তাদের ষড়যন্ত্র পাল্টা তাদের উপরই আঘাত হানবে, তাদেরই ক্ষতির কারণ হবে। যাই হোক, সারা পৃথিবীর আহমদীরা নিজেদের ইন্দোনেশিয়ান এবং পাকিস্তানি আহমদী ভাইদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদের জন্য সহজ করে দেন পরিস্থিতি, তাদের সমস্যা দূর করুন। শেষের দিকে আজকে পুনরায় দোয়ার এলান করতে চাই যে সপ্তাহে ইনশাআল্লাহ আমি আমেরিকা এবং কানাডা সফরে যাচ্ছি, সেখানে তাদের জলসা আছে এবং জুবলির প্রেক্ষাপটে জামাত প্রস্তুতি নিয়েছে, তাদের প্রবল ইচ্ছা এবং স্বপ্ন যে আমি সেখানে যাব। সরাসরি যদি সাক্ষাৎ হয় তাহলে অনেক ভালো দিক সামনে আসে। আমেরিকার আমার প্রথম সফর, আল্লাহ তালা সফর সাহায্য এবং সমর্থনের লক্ষণ এবং নির্দেশনাবলী প্রকাশ করুন। এই সফর যেন জামাতের জন্য সকল অর্থে কল্যাণকর হয়, আর আল্লাহ তালা সেই সমস্ত লক্ষ্য অর্জন সহজলভ্য করে দেন যে উদ্দেশ্যে এই সফর করা হচ্ছে। আল্লাহ তালা সমস্ত দেশের আহমদীদের ভিতর উন্নতির একটা নতুন প্রেরণা সৃষ্টি করুন এবং সারা পৃথিবীর আহমদীদের ভিতর উন্নতির নতুন চেতনা সৃষ্টি হোক। আর এই শতাব্দীতে আমরা যে নতুন অঙ্গীকার করছি, বিভিন্ন প্রোগ্রাম করছি, আল্লাহ তালা সবার ভিতর নতুন প্রাণ, নতুন প্রেরণা সঞ্চার করুন। আল্লাহ তাআলা পথে পথের যে জটিলতা এবং সমস্যা যদি থেকে থাকে সেটিকে আল্লাহ তাআলা দূর করুন এবং সবকিছু সহজ করে দেন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.